শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের আমাদের আলাপনের আলোচনা শুরু করছি। আগামীকাল সেলিম
২৫ নভেম্বর,
হ্যাঁ ২৫ নভেম্বর, কি বলো তো,
এই ইন্টারন্যাশনাল ডে ফর ভায়োলেন্স এলিমিনেশন অফ ভায়োলেন্স এগেইনস্ট উইমেন,
নারী সহিংসতা রোধের নির্মূল করার বা রোধের দিন।
আচ্ছা, এই উপলক্ষে কিন্তু আমাদের যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশস্থ একটি বড় স্টেটমেন্ট দিয়েছে, সেটি আমি বিস্তারিত পরে বলবো, আলোচনা আগে শুরু হোক।
তো আজকের এই আলোচনায় কারা আছেন?
আমাদের সঙ্গে আলোচনায় আছেন দুজন খুব ভালো এই বিষয়ে একদম এক্সপার্ট দুজন আছেন। অ্যাডভোকেট ফাহিম আনসারি আইন ও সালিশ কেন্দ্রের সঙ্গে কাজ করেন দীর্ঘদিন থেকে, এই বিষয় নিয়েই উনি কাজ করেন, একেবারে ফিল্ড লেভেল থেকে শুরু করে অফিসিয়াল লেভেলে
সর্বত্র।
হ্যাঁ, ওনাকে অলরেডি আমরা লাইনে পেয়েছি। অ্যাডভোকেট ফাহিম আনসারি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আর আছেন ডক্টর আয়েশা বানু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ জেন্ডার অ্যান্ড উইমেন স্টাডিজ এর উনি একজন প্রফেসর, অধ্যাপক, অ্যাসোসিয়েট প্রফেসর, তিনিও যোগ দিয়েছেন।
আছেন আপনি লাইনে?
জি আছি, ধন্যবাদ।
আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ আপনারা সময় করে আমাদের সাথে যোগ দিচ্ছেন। তো সেলিম, আমাদের তো আলোচনা শুরু করতে হয়, তুমি যেটা বলছিলে আগে।
আচ্ছা, আলোচনার শুরুতে আমি ছোট্ট একটি জরিপের ফলাফল শোনাতে চাই, যেটি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশ করেছে, নারীর প্রতি সহিংসতা সংক্রান্ত একটি জরিপ। এটি যদিও ২ বছর আগে করা, যাতে বলা হয়েছে যে 80% বিবাহিত নারী তাদের স্বামীর শারীরিক, মানসিক, অর্থনৈতিক ও যৌন নির্যাতনের শিকার হন,
যার মধ্যে স্বামী এবং স্বামীর পরিবারের কাছ থেকে হয়।
এখানে স্বামীর কথা উল্লেখ করা হয়েছে, তার মানে এই তো এটি বলা হয়েছে যে শারীরিক, মানসিক, অর্থনৈতিক ও যৌন নির্যাতনের শিকার স্বামী কর্তৃক, শুধু পরিবার কর্তৃক, পরিবারের বাইরের বিষয়ের ভিতরে নাই, যদিও সেগুলো আমরা
শারীরিক, মানসিক আরো থাকে। হ্যাঁ, তারপর
আমি কি সংক্ষেপে একটু অ্যাডভোকেট ফাহিম আনসারি আপনার কাছে প্রথমে আসতে পারি, যে আসলে নারীর প্রতি নির্যাতন, যেটি আমরা বলছি সহিংসতা, এটিকে যদি আপনাকে আমি ডিফাইন করতে বলি,
আছে কিন্তু আমরা বাংলাদেশের প্রেক্ষিতে আলোচনা করি,
সংক্ষেপে যদি সংজ্ঞায়িত করতে বলি, তাহলে কিভাবে বলা যায়?
সবচেয়ে বড় কথা হচ্ছে যে নারী হিসাবে নারীর প্রতি যে সহিংসতাটা ঘটে সেটা কি আমরা বলি নারীর বিরুদ্ধে সহিংসতা, শুধুমাত্র নারী হওয়ার কারণে, সেটা তার শারীরিক কারণে, তার মানসিক এবং তার অর্থনৈতিক সমস্ত কিছু তাকে যে পীড়নটা করা হয়, এটাকে আমরা বলি নারীর প্রতি সহিংসতা। অনেকে হয়তো ভুল ব্যাখ্যা করতে পারেন যে তাদের পুরুষের প্রতি সহিংসতা কোথায়। সহিংসতা সব জেনারেল ভাবে হয়, কিন্তু আবারও বলতে যে নারী হওয়ার কারণে, নারী হয়ে জন্ম নেওয়ার কারণে তার প্রতি যে সহিংসতাটা হয় সেটাই হচ্ছে নারীর প্রতি সহিংসতা।
না, আমি বলছিলাম যে এই সহিংসতার ধরন যেটি
ধরন অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ভাবে হয়, তাকে আপনার শারীরিক, মানসিক দুটাই হতে পারে, যৌন হতে পারে, এই বিভিন্ন ভাবে সহিংসতার শিকার হয়।
আচ্ছা, ডক্টর আয়েশা বানু, আপনাদের তো মানে শিক্ষার্থীদের জন্য প্রধান একটি অংশ হলো নারী নির্যাতনের বিষয়টি, তো আপনাকে যদি আমি এই একই প্রশ্নে জিজ্ঞেস করি যে নারীর প্রতি সহিংসতা আসলে কি বিষয়টি, কি বলবেন?
আমি বলবো জনাব ফাহিম আপার কথসূত্র ধরেই বলতে পারি একটু, যে শারীরিক, মানসিক এবং একটা সামষ্টিক এবং ব্যক্তিগত উভয় দিক থেকে, অর্থনীতি, রাজনীতি, সমস্ত দিকেই থেকেই এই সহিংসতা ঘটতে পারে। আর এখন আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে সিডও তার যেই সংজ্ঞা দিয়েছে সেই সংজ্ঞাটিও কিন্তু যথেষ্ট গ্রহণযোগ্য, যেখানে যে সংজ্ঞায় খুবই স্পষ্টভাবে শারীরিক, মানসিক সমস্ত দিক তো বলাই হয়েছে, তার সাথে এমনকি যদি কাউকে কোনো থ্রেট করা হয় বা কোনো প্রকার জোর করা হয় এবং তার কোনো রকমের স্বাধীনতায় বাধা দেওয়া হয়, তাহলে সেটাও কিন্তু সহিংসতার মধ্যে পড়ে।
আচ্ছা, এখন এর সঙ্গে যদি ছোট্ট একটি শব্দ আমি যোগ করি, কেন, তার উত্তরে কি বলা যায়?
কেন হচ্ছে সেটা অবশ্যই আমাদের চিন্তা করতে হবে, কারণ উন্নয়ন অনেক হয়েছে, নারীর ক্ষমতায়ন শব্দটাও যথেষ্ট ব্যবহার করছি, কিন্তু তারপরেও সহিংসতার মাত্রাটা অনেকাংশেই অনেক বেড়ে গেছে। এবং আমি বলবো যে এখানে শুধু সংখ্যার বিষয়টা প্রযোজ্য না, কেননা একটি ধর্ষণ বা একটি হত্যা, তার গুরুত্ব এবং তার প্রভাব নারীর জীবনে এবং সামগ্রিকভাবে নারীর জীবনে, সেটা ঠিক সংখ্যা দ্বারা পরিমাপ করা যাবে না। এবং তার যদি বলি যে সে কোথায় নিহিত, সেটা আসলে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক জীবনে, এবং খুব সহজভাবে পিতৃতন্ত্র দিয়ে আমরা এটা ব্যবহার করি বা বলি যে পিতৃতন্ত্রের মধ্যে রয়েছে। আসলে প্রত্যেকটা প্রতিষ্ঠান আমাদের দৈনন্দিন জীবনে, বিশেষ করে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি বলি, তাহলে এই সহিংসতার বীজটা লুকানো আছে। এবং এটা নারী এবং পুরুষ উভয়ই আমরা আত্মস্থ করেছি এবং এই সহিংসতাটাকে একটা লেজিটিমেসি বা স্বীকৃতিও আমরা দিয়ে নিয়েছি। অনেকেই আমরা এটাকে স্বাভাবিক মনে করে থাকি যে নারী যদি তার ভূমিকা এবং কার্যকলাপটা যথাযথভাবে না করতে পারে, না রাখতে পারে, তাহলে নিজেও এটাকে সে অন্যায় মনে করে এবং ভাবে যে সে তার সহিংসতার শিকার হওয়াটা কোনো দোষের কিছু নয়।
আচ্ছা, কি কারণে?
হ্যাঁ সেলিম, কিছু বলছিলে? আমি যেটা বলতে চাচ্ছিলাম যে দীর্ঘদিন ধরে শুধু দেশে দেশে নয়, জাতিসংঘেও কিন্তু নারীর প্রতি মানে সহিংসতা এবং বৈষম্য সেইগুলো নির্মূল করার, দূরীকরণের জন্য সিডো একটা মানে কমিটি ছিল, আছে, এবং তারপরেও বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা বাংলাদেশের প্রেক্ষিতে আলোচনা করতে পারি যে বাংলাদেশে কিন্তু হয়তো জনসংখ্যার অর্ধেক এখন নারী এবং জনসংখ্যা বাড়ছে, সেটা অনেকে মনে করেন যে মহিলারা কাজে বেরিয়ে আসছেন, যারা কাজ করছেন, পেশাজীবী হচ্ছেন, তারা বিভিন্ন কাজে বেরিয়ে আসছেন, এমনকি যে শিল্প কারখানা সেখানেও মহিলারা কাজে বেরিয়ে আসছেন, শ্রমিক যারা আসছেন সেক্ষেত্রেও নারীর সংখ্যা, বিশেষ করে গার্মেন্টস শিল্পে তো, পোশাক তৈরি পোশাক শিল্পে তো মহিলাদের সংখ্যা অসংখ্য, প্রায় 80% মহিলা, তো তারা বাইরে আসছেন, তারা কাজে আসছেন সব কিছুই, কিন্তু এটা কিন্তু ধনী দরিদ্রের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। ধনী পরিবারেও যেমন দেখি বা ধনীদের যা যে পরিবেশ সেখানেও যেমন চোখে পড়ে
ওই নির্যাতনের স্টাইলটা আলাদা,
বৈষম্য সব ক্ষেত্রে একই ধরনের। তো এটা এই ক্ষেত্রে আপনারা কি বলবেন, আমি ফাহিম আনসারির কাছে জিজ্ঞেস করতে চাই।
যেটা আপনি একেবারে ঠিক কথাই বলেছেন, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় সংখ্যাতাত্ত্বিক বিষয় দিয়ে মাপি। আমি যেহেতু নিজে আরএফডি সেক্টরে কাজ করছি, আমি জানি যে শুধু সংখ্যায় আমরা যেহেতু সংখ্যায় দেখছি বেরিয়ে আসছে মানুষ চাকরি বাকরি করছেন, কিন্তু সিদ্ধান্ত গ্রহণে যখন সে থাকছে না এবং যখন থাকছে না বা অনেকদিন থেকে থাকে থাকতে দেওয়া হচ্ছে না, যখন সে সিদ্ধান্ত গ্রহণে আসতে চাচ্ছে তখনই কিন্তু নির্যাতনের মাত্রাটা শুরু। সেটা পারিবারিকভাবে হোক, সেটা মৌখিকভাবে হোক, তাকে শারীরিকভাবে হোক, মানসিকভাবে যেটাই হোক, যে যখনই এই জিনিসটা এবং এর প্রথম কথা সে সিদ্ধান্ত গ্রহণে আসা, দ্বিতীয়টা হচ্ছে যখন সে প্রতিবাদে, প্রথমটা হচ্ছে যে প্রতিবাদ, যখনই সে প্রতিবাদ করবে সেখানে কিন্তু নির্যাতনের মাত্রাটা বেড়ে যায়। সুতরাং এই জায়গাগুলো একটু পরিষ্কার করে দেখতে হবে যে মানে শুধুমাত্র নারীর বেরিয়ে আসাটাকে যদি আমরা গ্রহণ করি তাহলে ভুল হবে। বেরিয়ে এসে সে সাস্টেইন করতে পারছে কিনা, সে দাঁড়াতে পারছে কিনা এখানে, এবং সেখানে রাষ্ট্র কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, বৈষম্যমূলক আইনগুলোকে টিকিয়ে রেখে যদি আমি বলি নারী তুমি বেরিয়ে আসো, সেখানে কিন্তু কখনোই সমতাও থাকবে না, এবং সমতা না থাকলে সেখানে একটা ইনফিরিয়ার হিসাবে তাকে সবসময় ধরাই হবে, এবং সেটাই হবে অন্যতম কারণ হচ্ছে নির্যাতন বেড়ে যাওয়ার পিছনে।
আমাদের টেলিফোন লাইনে কি কেউ আছে?
হ্যাঁ, একজন আছেন বাংলাদেশ থেকে।
আসলে সম্ভব নির্যাতন আর দ্বিতীয় হচ্ছে আমাদের সবার ইতিবাচক মনোভাব তৈরি করতে হবে, এদিক থেকে যদি কিছু বলে ওরা।
আচ্ছা, আইন আছে এবং সেগুলো প্রয়োগ হচ্ছে না, তাহলে আমরা কি আইন আছে একটু
অ্যাডভোকেট আনসারের কাছে যাই।
জি, যেটা হচ্ছে যে নারী ও শিশু নির্যাতন দমন আইন, যেটা একদম রিসেন্টলি যেটা আপনার 2023 সালে সংশোধনী হয়েছে, আইনটা আছে আমাদের বাংলাদেশ দণ্ডবিধি আছে, কিন্তু আইনটা রয়েছে এবং সেটা স্পেশাল অ্যাক্ট হিসাবে রয়েছে, কিন্তু যে পরিমাণ মামলাটি এবং মামলাটি আইন রয়েছে কিন্তু যখন আপনি প্রয়োগ করতে যাচ্ছেন সেখানে একটা হচ্ছে বিচারের বিচারকদের স্বল্পতা রয়েছে, দ্বিতীয়ত কথা হচ্ছে যে লেন্দি প্রসিজিয়ার, সেখানে একজন মানুষ মামলার শেষ পর্যায়ে পর্যন্ত যাওয়ার আগ্রহটা হারিয়ে ফেলছে, যখন জামিন হয়ে যাচ্ছে তখন যখন জামিন সেই ব্যক্তি যখন আসামি আমার ঘুরে আশপাশে ঘুরে বেড়াচ্ছে তখন কিন্তু তার মামলা করার ইচ্ছা থাকে না। এই সমস্ত বিষয়কে বিবেচনা না করে শুধু আইন প্রণয়ন করা যখন হয় তখনই কিন্তু এই আইনের প্রয়োগগুলো হয় না।
ওই যে ডক্টর আশাবানু বলছিলেন যে এই নির্যাতনের বিষয়টি অনেকটা গা সওয়ার মতো মানে অভ্যাস,
অনেকে মেনে নিচ্ছে, সমাজে মেনে নিচ্ছেন অনেকে যে এটা তো হতেই পারে, এটা এমন কিছু না, এমনকি পরিবারে অনেক সময় দেখা যায়।
আমি এই কারণে উল্লেখ করলাম এই কথাটি যে নির্যাতিত হয়ে আইন আছে জেনেও জানাচ্ছে না,
কারণ কিছুটা ইতস্তত ভাব আছে, বিব্রত বোধ করে, একটা লজ্জার ব্যাপার আছে, আর তারপরে মনে করে যে ফলাফল তো কিছু হবে না, যে লোকটার বিরুদ্ধে বা যাদের বিরুদ্ধে তার অভিযোগ তারা তো নির্দ্বিধায় সমাজে ঘুরে বেড়াবে।
এই সচেতনতা বৃদ্ধির জন্য কি করা যেতে পারে ডক্টর আশাবানু?
আমার মনে হয় উত্তরণের উপায়ের কথাটা যদি আমরা একটু ভাবি, তাহলে প্রথমত কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যথেষ্ট দিক নির্দেশনা রয়েছে, তা অনুসরণ করা একটা মানে ইতিমধ্যে একটা পথ আমাদের জন্য তৈরি আছে আর কি, যে কিভাবে আমরা নারী প্রতি সংরোধ করব। কিন্তু তার আগে যেটা যেটা আইন সালিশ থেকেও বলছিলেন, যে প্রথমত আসলে একটা রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন আছে, এবং রাষ্ট্রের ভূমিকা এবং একটি শক্ত স্বাধীন নারী আন্দোলনের মধ্যে যদি একটা অর্থপূর্ণ সংলাপ না থাকে, তাহলে পরে নারী প্রতি সহিংসতা রোধ করা একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। যেমন শুধুমাত্র আইন থাকলেই চলবে না, তার বাস্তবায়ন এবং তার প্রতিনিয়ত মনিটরিং জরুরি। এবং নারীর ক্ষমতায়নের বিষয়টিও এখানে চলে আসে এই জন্য যে নীতি নির্ধারণী পর্যায়ে একটা সচেতনতা এবং রাজনৈতিক অঙ্গীকার খুবই জরুরি। বাস্তবায়নের দিকটা আন্তঃমন্ত্রণালয় কার্যক্রমের একটা সমন্বয় সাধন দরকার আছে, কারণ নারীর বিষয়টা সহিংসতার বিষয়টি শুধুমাত্র একটি মন্ত্রণালয়, তাও আবার হচ্ছে নারী ও শিশু মন্ত্রণালয়, সেখানে দুটোই একীভূত হয়ে আছে।
তাছাড়া অপরাধীকে বিচার বা অপরাধীর বিচার বা সেই সেখানে বিচার সুষ্ঠুভাবে প্রয়োগ করার ব্যাপারটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চলে আসে। যারা নিরাপত্তা কর্মকর্তা তাদের সচেতনতা বৃদ্ধির প্রশ্ন আসে। আমাদের আরেকটি টেলিফোন বাজছে, আমরা টেলিফোনের কে আছেন সেটা জেনে নিই।
বাংলাদেশ থেকে এই টেলিফোনটিও। হ্যালো, হ্যালো,
হ্যালো,
জি হ্যালো, বলুন।
হ্যালো, আসলে এখানে যে আইনশৃঙ্খলা বাহিনী
না, রিয়াজুল ইসলাম বোধ হয় কথা বলছিলেন, আরেকজন বোধ হয় টেলিফোন লাইনে আছে। হ্যালো,
সাইফুল ইসলাম নামে একজন টেলিফোনে থাকার
কথা আছেন কি?
হ্যালো,
জি 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 বলুন।
সাইফুল, আমি নোয়াখালী থেকে বলতেছি।
জি বলুন।
এখন নারী নির্যাতন সম্পর্কে তো অনেকগুলো আইন আছে, নারী নির্যাতন বা ইপিজিং সম্পর্কে নারী সংক্রান্ত অনেকগুলো আইন আছে, কিন্তু এগুলো প্রয়োগ হচ্ছে না। যারা এসব অপরাধ করতেছে তারাই বিভিন্ন দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের ছত্রছায়া এগুলো দিন দিন বেড়ে উঠতেছে। এখন দেশে তো অনেক আইন আছে, এখন তো দেশে অনেকগুলো ঘটনা ঘটে গেছে, কিন্তু এগুলোর কোনো প্রকার এখন পর্যন্ত কোনো বিষয় সম্পন্ন হয়নি। কোনটা ঝুলেই আছে, কোনটা হইতেছে না, কোনটা অনেক অনেক আসামি এখনো সরকারের মানে আওতায় আনতে পারতেছে না। এগুলো সরকার বড় হইতেছে, এখন এগুলো বন্ধ করতে আগে দিই, তাহলে এর আগে এইগুলো কাজগুলো করে দেবো। যারা এগুলোকে মানে লালন পালন করতেছে তাদেরকে আগে আইনের আওতায় আনতে হবে।
জি, অসংখ্য ধন্যবাদ।
জি বলছিলাম যে রাজনৈতিক সদিচ্ছার বিষয়টি আমি এই জন্যই আসলে উল্লেখ করেছি। আর তৃতীয় যেটা আমার কাছে মনে হয় খুবই জরুরি, যে সহিংসতার কিন্তু একটা অর্থনৈতিক বিষয় আছে, এটার একটা অর্থনৈতিক খরচ রয়েছে, এবং এই সহিংসতা নির্মূল না করতে পারলে একটা অর্থনৈতিক ক্ষতির বিষয় রয়ে গেছে রাষ্ট্রীয় পর্যায়ে। এবং এটি শুধু নারীর বিষয় না, এটি একটি সামগ্রিক বিষয়, এটাও খুব বুঝবার প্রয়োজন রয়েছে নীতি নির্ধারণী পর্যায়ে। এবং সেখানটাতে আমি আমার অভিজ্ঞতা বলে, এবং নিশ্চয়ই আপনাদের অনেকেরই অভিজ্ঞতা থাকবে, যে সেখানে এক ধরনের নারী বিষয়ক সচেতনতার একটা অভাব রয়েছে, এবং সেখানেও যে একটা আমরা যে একটা প্রশিক্ষিত জনগোষ্ঠী চাই এ বিষয়টিতে আমরা হয়তো সঠিকভাবে কাজ করতে পারিনি, এটা অথবা করবার আরো সুযোগ রয়েছে। কেননা নারী নির্যাতনের জন্য মন এবং মননের পরিবর্তন, মানসিকতা এবং মনোকাঠামো পরিবর্তনের বিষয়টা খুবই জরুরি, যেটা খুবই দীর্ঘমেয়াদী। মানে এখানে পরিবর্তন আনাটা একটা খুবই দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, সেখানে নারী পুরুষ নীতি নির্ধারণ, নারী আন্দোলন, শিক্ষা পাঠ্যক্রম সূচি, এই পাঠ্যসূচি, এই প্রতিটি বিষয়ে একটা পরিবর্তন আনাটা জরুরি যদি আমরা সত্যি একটা পরিবর্তনের কথা ভেবে থাকি। এবং সহিংসতা রোধের জন্য এই সামগ্রিক ভাবে কাজ করাটাই একটা বড় চ্যালেঞ্জ বলবো আর কি।
সেটা তো অবশ্যই। আমরা সাম্প্রতিক একটা ঘটনার কথা উল্লেখ করতে চাই আমি, সেলিম তোমার নিজের মনে থাকতে পারে।
হ্যাঁ, যে সাইফুল ইসলাম যে বলল আইন আছে, রাজনৈতিক কারণে,
রাজনৈতিক সদিচ্ছা নেই এবং রাজনৈতিক কারণে, এবং আমরা মানে বর্তমানে ক্ষমতাসীন দলেরই আঞ্চলিক পর্যায়ে যুব দল ঘটেছিল, যে একটি মেয়েকে হয়তো কলেজে ভর্তি করার ব্যাপারে স্থানীয় কারোর সাহায্য চেয়েছিল এবং তারপরে মেয়েটিকে ধর্ষণ করা হয়।
মেয়ে এবং
মা যখন গিয়েছিল, মা হয়তো অভিযোগ জানাতে গিয়েছিলেন, তারপরে সে মেয়ে তো কলেজে তখন ভর্তি হতে পারেনি। আপনারা হয়তো দুজনেই এই ঘটনা জানেন, ডক্টর আয়েশাবানু এবং অ্যাডভোকেট আনসারি, আপনাদের দুজনকেই বলছি। সেই ঘটনার ফলশ্রুতিতে কি হলো? আইন তো প্রয়োগ হলোই না, মানে মা এবং মেয়েকে শাস্তি দেয়া হলো, তাদের মাথা মুড়িয়ে রাস্তা দিয়ে তাদেরকে হাঁটানো হলো, কিন্তু তারপরেও সমাজ সচেতন নাগরিক যারা, তারা কি করলেন?
আমি বলবো, আমি
হ্যাঁ বলুন বলুন।
আমার কাছে এটাই মনে হয় যে বলছিলাম যে সত্যিকার অর্থে জেন্ডার সংবেদনশীল একটা প্রশিক্ষিত জনগোষ্ঠী তৈরি করার ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি, এবং ওই রাজনৈতিক বিষয়টি শুধুমাত্র যে তাদের জন্য প্রভাব ফেলেছে তা না, আমাদের প্রত্যেকের ব্যক্তি জীবনেও এটা প্রভাব ফেলে। যে কোনো কোনো নারী বিষয়ক ইস্যু নিয়েও পথে নামবার জন্য একটা ভিত্তি প্রয়োজন, একটা নারী আন্দোলনের শক্ত, আমাদের একটা খুবই পুরানো ইতিহাস রয়েছে, সেই নারী আন্দোলনকে আমরা আমাদের মনে হয় আরো শক্তভাবে ফিরিয়ে এনে পথে এবং কার্যকরভাবে করবার প্রয়োজনীয়তাটা আবার দেখা দিচ্ছে। আমি আমার ছোটবেলায় যেভাবে নারী আন্দোলনকে দেখেছিলাম 80-এর দশকে 90-এর দশকে, এখন নারী আন্দোলনের রূপ অনেকটাই বদলে গেছে এবং অনেক নারী আন্দোলনকারী নারী আন্দোলন সংস্থাগুলি এনজিও বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের মতো কাজ করছে। তো সেই দিক থেকে বলবো যে নারী আন্দোলনের যে আদর্শ, যে দার্শনিক অবস্থান, যে অ্যাক্টিভিজমের দিকটি ছিল সেইখানটা, সেই জায়গাটা থাকলে পরে আমার মনে হয় সমাজের অন্যান্য সদস্যরাও সেখানে যে দাঁড়িয়ে একটা প্রতিবাদের মতো জায়গায় পৌঁছাতে পারবেন। আর উইমেন ইন জেন্ডার স্টাডিজ এর দিক থেকে, বিভাগের দিক থেকে আমাদের অ্যাক্টিভিজমের সাথে যতটা না সম্পর্ক তার চেয়ে বেশি একাডেমিক দিকে আমাদের যোগাযোগ, এবং আমরা বিশ্বাস করি যে প্রতি বছর আমরা যে 30-35টা করে ছেলে মেয়ে এই ডিগ্রি নিয়ে বেরিয়ে যাচ্ছে, তারা একটা প্রশিক্ষিত সচেতন জেন্ডার সচেতন গোষ্ঠী যারা কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় যাবে এবং তাদের এই সচেতনতার অবদান তারা রাখবে, এবং রাখলে পরে আমরা এই পথে আরেক ধাপ অগ্রসর হতে পারব।
এটা খুবই আশার কথা একটি।
হ্যাঁ এটা খুবই আশার কথা। তবে
আমি অ্যাডভোকেট ফাইমান্সের কাছে একটি প্রশ্ন করতে চাই।
হ্যাঁ হ্যাঁ অবশ্যই করো।
সেটি হলো যে আপনি তো কাজ করেন এই বিষয় নিয়ে একেবারে সরাসরি মাঠ ময়দান বিভিন্ন জায়গায়।
হ্যাঁ আইন ও সালিশ কেন্দ্র তো খুব।
আমার প্রশ্ন হচ্ছে যে নারী নির্যাতন কি শুধু পুরুষ দ্বারাই নির্যাতিত হন নাকি নারী দ্বারাও নারী নির্যাতনের শিকার হন?
প্রথমত আমি একটুখানি কারেকশন করে দিই যে আইন ও সালিশ কেন্দ্রের সাথে আমি ছিলাম, বর্তমানে আমি একটু নিজে ফ্রিল্যান্স কাজ করছি, বাট এই আন্দোলনের সাথে আছি। সেখান থেকে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে এই প্রশ্নটি খুব সাধারণভাবে, খুব স্বাভাবিকভাবে সর্ব জায়গায় উঠছে এবং আমাকে আনসার করতে
সবাই বলে,
মানে এটা হচ্ছে কি, মানে এটা কোনো ভিত, মানে আসলে নারী যখন নারী দ্বারা নির্যাতিত হয় খুব খেয়াল করে দেখবেন যে এটাকে আমরা বলি যে পিতৃতান্ত্রিকতার কারণে। আপনি পারপাসটা কার সার্ভ করছেন আলটিমেটলি, যখন পারপাসটা সার্ভ, যখন একজন যিনি হাজবেন্ড তার মা যখন তার ছেলের বউকে মারছেন এবং হাজবেন্ড থাকা অবস্থায় উনি দেখছেন, পারপাসটা কার সার্ভ হচ্ছে যখন যিনি প্রতিবাদটা করছেন না? গভীরভাবে দেখলে হয় যে নারীর প্রতি নারী নির্যাতনটা, এটা আমি বলছি না যে হয় না, বাট মানে যিনি মারছেন তিনিও কিন্তু একটা সময় নির্যাতন,
মানে কোনো না কোনো পুরুষের কারণে
পিতৃতান্ত্রিকতা একটা চক্রে পড়ে আমরা প্রত্যেকই ধারক বাহকের কাজ করি সেখানে, এবং সেখানে তখন তিনি ধারকের কাজটি করছেন কিন্তু তার কিন্তু নিজের কোনো পারপাস এখানে সার্ভ হচ্ছেন না। যৌতুকের টাকাটা তিনি হাতে নেবেন না, ছেলেটি হাতে নেবেন, সুতরাং টাকা দিয়ে তিনি ঠিকই টাকার জন্য তিনি মারছেন ঠিকই, কিন্তু আলটিমেটলি তিনি কিছুই পাচ্ছেন না এই টাকাটার মধ্যে।
হ্যাঁ বেনিফিশিয়ারি কে
জি বলেন
সেটাই। আচ্ছা আমি শ্রোতাদের একটি আমি মনে করিয়ে দিই যে আপনারা শুক্রবার ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে আমাদের আজকের আলাপনের আলোচনা শুনছেন, আর সেলিম আমাদের আলোচ্য বিষয় নারীর প্রতি সহিংসতা
প্রতিরোধের
করণীয়। আর আমাদের সঙ্গে দুজন প্যানেলে আছেন, অ্যাডভোকেট ফাইমা আনসারি এবং ডক্টর আয়েশা বানু। এবং শ্রোতা বন্ধুরা আপনারা যারা শুনছেন তারা আমাদের সাথে এখন সরাসরি টেলিফোনে যোগাযোগ করতে পারেন 202-619-3062 202-619-3062। এই মুহূর্তে একজন টেলিফোনে আছেন, সেলিম আমরা দেখে নি।
হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম
জি, আমি ঢাকার মোহাম্মদপুর থেকে বলছিলাম নারীর প্রতি সহিংসতা।
আপনার নামটা কি ভাই?
আমি মোহাম্মদ ইসমাইল হোসেন, মোহাম্মদপুর থেকে, ঢাকা মোহাম্মদ
ইসমাইল হোসেন রাজু।
আচ্ছা
জি বলুন।
আমাদের হচ্ছে যে আমাদের দেশের সবার আগে এখন পর্যন্ত প্রতিদিনে নারী নির্যাতন ঘটছে, আর সেজন্য সবার আগে করণীয় হচ্ছে মানুষের, আমাদের মন মানসিকতা। গ্রামাঞ্চলে এখনো দেখা যায় যে যৌতুকের জন্য সামান্য বিষয় নিয়ে মানুষ নারীর প্রতি অনেক অত্যাচার করে, শারীরিক মানসিক এমনকি এই হত্যা পর্যন্ত, মানুষ খুন পর্যন্ত করে এই অর্থের জন্য বা বিভিন্ন সামান্য বিষয় নিয়ে নারীকে। হয়তো দেখা গেছে পুরুষের আজকে মন মতো হয় নাই সেই বিষয়টা নিয়েও মানুষ পুরুষে তার নারীর প্রতি নির্যাতন শুরু করে। এই জন্য আমাদের প্রথম প্রয়োজন হচ্ছে সামাজিক সচেতনতা আর মানসিকতা, এরপরে সরকারের করণীয়, আইন শৃঙ্খলা বাহিনীর করণীয় হচ্ছে নারী যদি সহযোগিতা চায় সেটা যাতে দ্রুত সহযোগিতা করে, কিন্তু আমাদের দেশে এই প্রশাসনিক বাহিনী সেরকম ভাবে সহযোগিতা করে না। কেউ যদি কোনো সুবিধা নিয়ে যায় তখন তার ফ্যামিলি, যদি মেয়েটার ফ্যামিলি একটু দুর্বল হয়, সেখানে দেখা গেছে কি পুলিশ তার অপোনেন্ট পার্টি থেকে, পুরুষের পক্ষ থেকে কিছু অর্থ নিয়ে মামলাটা দামাচাপা দিতে চেষ্টা করে, হ্যাঁ, বা কিছু অর্থ দেয়া, বা উল্টা আরো হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। কিন্তু আমাদের সহিংসতা রোধ হচ্ছে না, এতে করে সহিংসতা আরো বাড়ছে, কেউ শাস্তি পাচ্ছে না। আমাদের উচিত প্রথমে পুলিশ প্রশাসন বা যারা সহযোগিতা করা, তারা যাতে নারীকে সহযোগিতা বা সাপোর্ট দিতে পারে সব সময়, তাইলেই মোটামুটি নারী সহিংসতা একটু রোধ পাবে, আর যৌতুক বিষয়টা আরো কঠোর হওয়া দরকার।
আচ্ছা, ইসলামিক ইসমাইল রাজু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বিষয়টি আমি একদম আলোচনার শুরুতেই বলেছিলাম যে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাষ্ট্র এমব্যাসি বাংলাদেশে একটি পদক্ষেপ নিয়েছে 25 নভেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত, যেখানে আমি ছোট্ট করে একটা মিনিট সময় নিতে চাই।
অনেক মহিলা আছেন যারা দূতাবাসে, বিভিন্ন দূতাবাসে সঙ্গে কাজ করছেন।
ইউএস এমব্যাসির অ্যাম্বাসেডর মিস মার্সিয়া বার্নিকাট সহ আরও বেশ কয়েকজন একটি স্টেটমেন্টে স্বাক্ষর করেছেন এবং বলেছেন একদম মূল কথা, যেটি আমরা একত্রিত হয়ে যে সকল নারী সহিংসতার শিকার হয়েছেন তাদের সাথে সংহতি প্রকাশ করছি। আমরা সেই সকল নারী, মেয়ে ও বন্ধুদের পাশে দাঁড়াচ্ছি যারা সাহসের সঙ্গে হয়রানি, ধর্ষণ ও পারিবারিক সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ করছে। আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ এবং সারা বিশ্বকে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে একত্রে দাঁড়াতে। তো এই রকম
এই আহ্বান তো অত্যন্ত বলিষ্ঠ এবং জোরালো আহ্বান, এই সেটা যদি সবার কাছে পৌঁছায় এই বাণীটি,
এটা আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছানোর জন্য এটা করা হচ্ছে। কারণ এই 25 থেকে 25 নভেম্বরকে ইন্টারন্যাশনাল ডে হিসেবে পালন করা হচ্ছে। এটা তো শুধু বাংলাদেশের বিষয় না, সারা দুনিয়াতেই নারীর প্রতি সহিংসতা এবং নির্যাতনের শিকার হচ্ছে। তো যার কারণে এইসব সচেতনতা সামাজিকভাবে করার জন্য আরো কি করা যেতে পারে, আমার প্রশ্ন,
সুশীল সমাজেরই অবদান কি থাকতে পারে? কারণ সুশীল সমাজ তো বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে তারা এগিয়ে আসেন, সোচ্চার হন। তো
ডক্টর আয়েশা বানু যদি একটু আসেন এই প্রশ্নে।
সুশীল, একটু আগে অবশ্য আমি এটা কিছুটা বলেছি যে সুশীল সমাজের ভূমিকাটা শুধু এটা একটা সামগ্রিক ভূমিকা, এই অর্থে যে তা সেখানে, যেমন একটু আগে ইসমাইল ভাই বলছিলেন যে এটা একটা রাজনৈতিক সদিচ্ছার বিষয় এটা, এবং খুব খুশির বিষয় আমি এই অর্থে বলবো যে আজকে যতজন ফোন করছিলেন তারা সবাই পুরুষ এবং একজন সংবেদনশীল পুরুষ যারা এখানে সংহতি দেখাচ্ছেন ফোন করে, এটা একটা খুবই আমি বলবো যে ইতিবাচক দিক। আর সুশীল সমাজের জন্য সুশীল সমাজ দাঁড়ান, অনেক বিষয় নিয়েই দাঁড়ান, কিন্তু তারপরেও বলবো যে নারী নির্যাতনের বিষয়গুলি নিয়ে হয়তো আরো দাঁড়ানোর প্রয়োজন আছে, এবং সেই মন মানসিকতার পরিবর্তনটা আসলে এটাই সন্দেহ হবে যে পরিবর্তনটা সেরকম ভাবে এসেছে কিনা, আসেনি সেটাই আমি বলবো আর কি। যে তাহলে যেরকম গত 2017 47 কেন্দ্রের উপাত্ত অনুযায়ী 588 উপরে বোধ হয় ধর্ষণের ঘটনা ঘটেছে, তার যে হিসাব ছিল জাস্ট গত এই বছরটাতে মধ্যে 588 ধর্ষণ এবং 33 মৃত্যু তা মেরে ফেলা হয়েছে, 77 প্রচেষ্টা চলেছে, 11 সুইসাইড করেছে, এইরকম একটা সংখ্যার পরেও আমরা চুপ করেছিলাম এবং নামিনি। তো আমার মনে হয় প্রশিক্ষণ এবং সচেতনতার বিষয়টিতে আরো অনেক বেশি জোর দিতে হবে, অনেক বেশি জোর দিতে হবে, এবং এই বিষয়টি পাঠ্যসূচিতে আসা, যেহেতু আমি শিক্ষার সাথে কিছুটা জড়িত সেই হিসেবে বলি যে এটা হঠাৎ করে ইউনিভার্সিটিতে এসে 18-19 বছর বয়সে এই বিষয়টি পড়তে আসা, এইভাবে আসলে সচেতনতা সৃষ্টি করা
যায়,
একেবারে বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে এই বিষয়টি শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে, এবং ইতিমধ্যে যারা নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করছে সেই পর্যন্ত নিয়ে যেতে হবে। এবং অবশ্যই অর্থনৈতিক একটা বিষয় আমি বলতে চেয়েছি যে প্রত্যেকটা ভূমিকার জন্য একটা বাজেট বরাদ্দের বিষয় রয়েছে, সেইখানে যদি পরিবর্তন সূচিত না হয় পলিসি লেভেল থেকে, তাহলে সুশীল সমাজের ভূমিকাটাও কিন্তু একেবারেই সিম্বলিক রয়ে যাবে, প্রতীক। আমরা দাঁড়াবো হয়তো, একটা ব্যানার নেব, মানববন্ধন করবো, দুই একটা ছবি উঠবে, মিডিয়াতে যাবে,
সেটাই হয়
আন্দোলনের প্রতিবাদ হিসাবে, এবং একেবারে পরিবর্তনকারী একটা ভূমিকায় নেবার জন্য শুধুমাত্র সুশীল সমাজ বোধহয় যথেষ্ট নয়।
না, তা তো নয়, আমাদের যেমন
প্রত্যেককে একটা, হ্যাঁ, সক্রিয় ভূমিকা এবং পেছন থেকে একটা সাহায্যের প্রয়োজন আছে বা সকলের হাত ধরার প্রয়োজন আছে,
সেটা তো বটে, আমরা নিজেরা সাংবাদিক হিসেবে বলতে পারি যে সংবাদ মাধ্যম সাংবাদিক তাদেরও একটা বিরাট ভূমিকা থাকে,
যেমন
আমরা যেমন আমরা দেখেছি আমরা আমাদের ভয়েস অফ আমেরিকা থেকে আমরা সেগুলো তুলে ধরি অ্যাসিড নিক্ষেপ, স্কুল কলেজের মেয়েরা যখন যাচ্ছে তাদের কেউ কোনো অশ্লীল প্রস্তাব দিল সেটা মানলো না, অথবা বিয়ের প্রস্তাব দিল সেটা হলো না, অ্যাসিড নিক্ষেপ করলো, তালাক তো তুচ্ছ কারণে, সামান্য মনোমালিন্যের কারণে তালাক। এবং তালাকটা কিন্তু এমন একটি কঠিন বিষয় যে তালাকের শিকার কিন্তু সবচেয়ে মানে যার সাফারিং সব থেকে যিনি এটার মানে মূল যাকে লোক ইয়ে তালাক দিচ্ছে একজন মহিলা, এবং তার ক্ষেত্রেই কিন্তু তালাক থেকে স্বামী যদি কোনো সময় চিন্তা করে যে সেই স্ত্রীকে ফিরিয়ে নেবে তখনও কিন্তু সেই মহিলাই কিন্তু আরো হয়রানির শিকার হন। তারপরে যৌতুকের বলি তো আছে,
একটু যোগ করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের আসলে সংবিধানের মধ্যে একটু আপাতত স্ববিরোধিতা রয়েছে, যে যেখানে সকলের জন্য সমান অধিকার একদিকে বলা হয়েছে, অন্যদিকে আপনারা নিশ্চয়ই জানেন যে পারিবারিক আইনও রয়েছে যেটা প্রতিটা ধর্ম ভিত্তিক, সেখানে কিন্তু আবার নাগরিক হিসাবে বা একজন শুধুমাত্র মানুষ হিসাবে নারীর অবস্থান না, পারিবারিক আইনের আওতায় তার অবস্থান, এবং সেই কারণে সিডোর প্রত্যেকটা বিধিও কিন্তু আমরা মানিনি, রিজার্ভেশন রয়ে গেছে যেটা পারিবারিক আইন সংক্রান্ত এবং নারীর ক্ষমতায়ন সংক্রান্তের সাথে একেবারে সরাসরি জড়িত। তো এই বিষয়গুলি অ্যাসিডের জন্য আইন হয়েছে মৃত্যুদণ্ড পর্যন্ত, কিন্তু আমরা দ্বিতীয় মাত্রা অবস্থানে রয়ে গেছে
এই মুহূর্তে, একজন নারী কিন্তু আমাদের টেলিফোন লাইনে আছে,
পরিবর্তন ঘটাতে পারেনি
টেলিফোন। হ্যালো
হ্যালো, আসসালামু আলাইকুম, আমি নূপুর বলছিলাম নিউ ইয়র্ক থেকে। বাংলাদেশের মতো একটি দেশে নারীর প্রতি নির্যাতন সেটি অনেক কারণেই হতে পারে, অশিক্ষা হতে পারে, আমাদের সচেতনতার অভাব, কিংবা আমরা নারীরা যারা অধিকার সম্পর্কে সচেতন নই সে কারণেও হতে পারে। কিন্তু এখন যেটি দেখছি যে নারীর প্রতি যে নির্যাতন কিংবা সহিংসতা সেটি যে কোনো ধরনেরই হোক, মানসিক হোক শারীরিক হোক, সেটি উন্নত বিশ্বেও হচ্ছে।
হ্যাঁ অবশ্যই, আমেরিকাতে কি হচ্ছে না, আমরা যেখানে আছি যেখান থেকে প্রচার করছি এটা সরকারি মাধ্যম, সেখানেও আমরা বলতে মানে আমাদের দ্বিধা নেই যে এ দেশেও কিন্তু নারী নির্যাতন অসংখ্য আমরা দেখতে পাই, এবং শুধু মহিলা হওয়ার কারণে অনেক হয়রানির শিকার হয়।
এই কিছুদিন ধরে একজনের পর একজন সেলিব্রিটির বিরুদ্ধে কিন্তু
একের পর এক আসছে অভিযোগ উঠছে যে তারা এই যৌন হয়রানির শিকার হয়েছেন। হলিউড শুধু নয়, হলিউডের কথা তো আমরা হয়তো কিছুটা বলতে পারি যে হ্যাঁ হলিউডে এরকম ধরনের একটা মানে চিত্র জগৎ সেখানে হতে পারে, কিন্তু তারপরে
একটি উদাহরণ হলো গতকাল আমি দেখলাম যে চার্লি
রস, যিনি অত্যন্ত নামি একজন সাংবাদিক এবং অত্যন্ত শ্রদ্ধাবান ছিলেন, তিনি ভজন ছিলেন, তারপরেও দেখলাম যে তার বিরুদ্ধে উঠছে এবং অনেকের বিরুদ্ধেই আসছে, বিল কসবি থেকে শুরু করে এখন অনেকেই এগিয়ে আসছেন। তবে একটি আশার কথা যে অনেক মহিলা এখন সেই দ্বিধাদ্বন্দ্ব ছেড়ে তারা বেরিয়ে আসছেন, তারা এগিয়ে আসছেন যে এই জিনিসগুলোকে প্রচার করা হোক, প্রকাশ করা হোক, এইভাবে। তো আমরা দেখি যেমন অশ্লীল সাহিত্য থাকে বিজ্ঞাপনে এবং সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে নারীকে পণ্য হিসাবে যে একটা প্রচারের প্রকাশের একটা প্রবণতা, সেটাও কিন্তু খুবই খারাপ লাগে, আমাদের তো নিজেদের লাগে, এবং অনেকে এটা নিয়ে সোচ্চার হন, লেখালেখি করেন, কিন্তু তারপরেও কমে না। যেমন অনেকেই প্রশ্ন করেন যে এমন একটি বিজ্ঞাপন, গাড়ির বিজ্ঞাপন, সেখানে পুরুষের চাইতে মহিলাকে দেখানো হচ্ছে এবং তার শারীরিক সৌন্দর্য দেখিয়ে সেই বিজ্ঞাপন করা হচ্ছে, তো এসবের বিরুদ্ধেও কিন্তু সোচ্চার হওয়া উচিত, কারণ সেই সব বিজ্ঞাপন বা লেখালেখি সেখান থেকেও কিন্তু নারীর বিরুদ্ধে অনেক নির্যাতন আর এইসব শুরু হয়। তো অ্যাডভোকেট ফাইমান স্যারি, আপনার কাছে প্রশ্ন করব যে এই ধরনের কোনো আইন করা যায় কি না যে নারীকে পণ্য হিসেবে ব্যবহার করা, শুধু তো মানে পাচার, নারী পাচার না, কিন্তু এখানে বিজ্ঞাপন সাহিত্যে সব কিছুতেই নারীর বিরুদ্ধে সেটাও তো একটা হয়রানি।
সেটা হচ্ছে এখন যেটা হচ্ছে কি, আপনি আইনটা একটা হচ্ছে আমাদের দেশে আইনের কিন্তু অভাব নেই, দ্বিতীয় হচ্ছে যে আপনি পণ্য হিসেবে ব্যবহারটা এখানে এমন একটা প্রশ্ন উঠে দাঁড়াবে যে এটা যেহেতু রাইট টু চয়েসের ব্যাপার, এখন ব্যাপারটা হচ্ছে যে পণ্য হিসেবে ব্যবহারের জায়গা থেকে এখন যদি কেউ মডেলিং করতে চায় সেখানে তো আপনি তার রাইট টু চয়েসে আঘাত করতে পারবেন না, কিন্তু যিনি, আমি একটু শেষ করি, যিনি এই চয়েসে যাচ্ছেন জায়গাটা হচ্ছে সেখানে সচেতনতা তৈরি করা যে আমি
আমি অ্যাডভার্টিজমেন্টে অংশগ্রহণ করতে পারি, কিন্তু আমি কোনোভাবে কোনো পণ্য বা কোনো কিছু যেটা আমাকে হেয় করছে, আমার ডিগনিটিতে আঘাত করছে, এরকম কোনো পণ্যে আমি করতে পারবো না, করবো না সেটা আমার। বাট আরেকটা জিনিস যেটা আপনি বলেছেন যে এখানে যদি তাকে এইরকম কোনো জিনিসে নেওয়া যাবে না যেখানে সে পণ্য হয়, এই এই সংক্রান্ত বিষয়ে যদি কোনো নীতিমালা থাকে, এইটা ঠিক আছে যে অবশ্যই কোনোভাবে এবং এটাকে আইডেন্টিফাই করতে হবে রাষ্ট্রকে যে নারী কি হেয় করছে বা পুরুষকে যাকে মানুষকে হেয় করছে এমন কোনো পণ্য ব্যবহার করা যাবে না, এক্ষেত্রে নীতিমালা থাকাটা আমি বলবো না যে আইনের এই মুহূর্তে প্রযোজ্য, বাট নীতিমালা থাকা দরকার যে নীতিমালা মেলে মেনেই আপনাকে কোনো অ্যাডভার্টিজমেন্ট বা কোনো মডেলিং এ বা কোনো কিছুতে যেতে হবে। এই নীতিমালাটা যখন মানা হয় না বা নীতিমালাটা যখন মানে না কেউ, তখনই কিন্তু এই জিনিসগুলো আপনি দেখতে পাচ্ছি। শুধু আমি মনে করি এই মুহূর্তে নীতিমালা যথেষ্ট আইন করে আসলে আবার ওই সেই আইনের প্রয়োগটা থাকবে না।
হ্যাঁ, সেটা তো আইন করলে তো আইন।
তাদের জন্য আমরা আইন না করে একটা নীতিমালা, একটা সর্বসম্মতিক্রমে বিজ্ঞাপন সংস্থাগুলি বসে একটা নীতিমালা ঠিক করতে পারেন যে তারাই এই বিজ্ঞাপন গুলিকে উৎসাহিত করবেন না, তাহলে হয়তো এটা একটা পদক্ষেপ হতে পারে আইনের চেয়ে সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে। এবং প্রত্যেক বিজ্ঞাপন সংস্থার সাথে এবং মিডিয়ার সাথে যারা জড়িত আছেন তারা যদি জেন্ডার ট্রেনিং এবং জেন্ডার সচেতনতার অংশীদার হতে পারেন, তাহলে এই বিষয়টি ধীরে ধীরে আপনি আপনা থেকেই আমাদের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি করতে পারবে আর কি, এই বিশ্বাসটা রাখি। ছেলে মেয়েদেরকে দেখেছি যারা পড়ে বার হয়ে যায় চার বছর পরে, তাদের মধ্যে এমন একটা সচেতনতা তৈরি হয় যারা প্রথম বর্ষে এসেছিল তার চেয়ে অনেক দূর এগিয়ে এগিয়ে যায় তারা। তো এই বিশ্বাস থেকে বলছি যে হয়তো বা এটা করা যেতে পারে।
হ্যাঁ, আসলে কিন্তু এটা তো ঠিকই। আরেকটি যেটা যে এই যে ইভ টিজিং বা পথে ঘাটে উত্তক্ত করা,
এই শব্দটি অবশ্য আমরা উত্তক্ততে নিয়ে গেছি ইভ টিজিং এর থেকে সরিয়ে স্টকিং,
কিন্তু এটা কিন্তু একটা জনসংখ্যার ভারে জর্জরিত একটি দেশ, ছোট একটি দেশ, সবকিছু আমরা বলতে পারি, কিন্তু এই যে ইফ টিজিং সেটা কি শুধু মানে বড় বড় শহরে তো নয়, গ্রামে গঞ্জেও হচ্ছে, যেখানে একেবারে সেরকম ভিড় নেই, কিছু নেই, স্কুল কলেজে সহজে যাতায়াত করা যাচ্ছে, সেসব জায়গাতেও কিন্তু এই উত্তক্ত করার
খবর নির্যাতনের বেসিক বিষয় একেবারে,
এটা একেবারে ছোট হাই স্কুলে পড়ছে বা তার থেকেও কম।
চমৎকার একটা কাজ হয়েছে, আমি এই মুহূর্তে ভুলে গেছি কোন গ্রামের একটি স্কুলে, তাই সেই স্কুলের ছেলেমেয়েরা মিলে তারা ওই মেয়েরা যে পথ দিয়ে স্কুলে আসে সেখানে তিন চারটি পয়েন্ট আইডেন্টিফাই করেছে যে যেখানে তারা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, এবং সেইখানের দোকানদার, সাইকেলওয়ালা, মুদির দোকানের লোক, তাদের সেই কমিউনিটিকে সম্পৃক্ত করে তারা এই হয়রানিটা বন্ধের ব্যাপারে একটা ভূমিকা রেখেছে স্কুলের ছেলেরা। তারা একটা মানচিত্র তৈরি করেছে। এই ধরনের উদ্যোগ খুবই সৃষ্টি, মানে খুব ক্রিয়েটিভ উদ্যোগ এগুলি।
আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, একজন ফোন করছেন, আমি টেলিফোন কলটা আমরা নিয়ে নিই, তারপরে আসছি আপনাদের দুজনের কাছে।
হ্যালো,
হ্যালো,
জি মোবারক হোসেন বলুন।
আসলে আপনাদের আমি আলোচনাটা শুনছিলাম।
হ্যাঁ বলুন।
যে বিষয়টা নিয়ে আপনারা আলোচনা করছেন, আমাদের দেশে আসলে নারী সহিংসতা দিন দিন বেড়ে চলছে, এটা আসলে আমাদের নীতিগত অজ্ঞতার অভাব
না? তো এখানে আপনার কোন ধারণা আছে যে আপনারা কি যুব সমাজ কি করতে পারে, পুরুষরা কি করতে পারেন?
আসলে যুব সমাজ আমাদের একটা ধারণা আছে, আমাদের এখানে আমরা যদি নিজেরা আসলে এখানে সচেতন হই, যেমন হলো বাল্য বিবাহ যৌতুক বিষয়টার দিকে যদি আমরা নিজেরা নিজেদেরকে পরিধান করি, তাহলে আমার মনে হয় এই বিষয়টা অনেক কমে যাবে।
আচ্ছা,
কিন্তু সে তো নিজেদের
মূল কারণ, এখান থেকেই কিন্তু আসলে সবকিছু জন্ম নেয়। আসলে দেখা যাচ্ছে আমাদের দেশে যে জনসংখ্যা, সেই জনসংখ্যা অনুসারে গ্রামের লোকগুলো কিন্তু এর বেশি মানে থেকে এ হচ্ছে।
সচেতনতা সৃষ্টি করাটাই হলো মূল বিষয়। একজন নারী যিনি কারো না কারো মা, যদি এই কথাটি মনে রাখে সবাই যে আমার মাও তো নারী,
আমার স্ত্রীও নারী, আমার বোনও নারী, আমার মেয়েও নারী, সেই তো সবই তো। এটা যদি নিজের পরিবারের মধ্যে, নিজের একেবারে নিকট আত্মীয়র মধ্যে আর মাকে শ্রদ্ধা করা, এটা তো সকল সমাজে সব জায়গাতেই সব ধর্মেই
শুধু আইন কানুনের বিষয় না, ধর্ম এবং মূল্যবোধ সবকিছুতেই মাকে এবং নারীকে শ্রদ্ধা করা মূল বিষয়। এই বিষয়টি যদি ভালোভাবে মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়া যায় সব মানুষের, তাহলে বোধহয় বন্ধ হতে পারে। আমাদের আর তিন চার মিনিটের ভিতর শেষ করতে হবে, ডক্টর
দুজনের কাছে যেতে হবে। আসলে দুজনের কাছ থেকে আমরা শুনতে চাই যে সবশেষে তারা কি বলতে চান। তো ডক্টর আয়েশা বানু,
আমি সবশেষে দুটো কথা, একটা বলতে চাই, সচেতনতা সৃষ্টির বিষয়টি আপনা থেকে কখনো হবে না, এর জন্য একেবারে পরিকল্পনা নিয়ে কাঠামোগত ভাবে স্তরায়িত ভাবে স্কুল থেকে শিশু থেকে শেষ পর্যন্ত পরিকল্পনা নিয়ে বাজেট বরাদ্দ করে কাজ করতে হবে। দ্বিতীয়ত, নারীর বিষয়টি কে শুধু মা এবং বোনের মধ্যে আমি সীমাবদ্ধ রাখতে চাই না, কেননা এর পাশাপাশি মানুষ হিসাবে মানবাধিকারের বিষয়টি সামনে আসা জরুরি। কেন, যতবার আমরা মা এবং বোনের কাছে যাব ততবারই তার এসেনশিয়াল সেক্সুয়ালাইজড আইডেন্টিটিটাই বারবার উঠে আসে। সেই জন্য মানুষ হিসাবে তার পরিচয়টা আসলে আগে সচেতনতার মধ্যে নিয়ে আসাটা জরুরি।
অবশ্যই, কারণ এটা চমৎকার কথা বলেছেন, নারীর অধিকার পুরুষের অধিকার সপ্ত না, মানুষের মানবাধিকার, মানুষের অধিকার। একজন নারী সে পুরুষ যাই হন না কেন, তারা তো মানুষ, দুজনেই মানুষ, নারীর অধিকার মানবাধিকার। সুতরাং এটা আমরা নারীর অধিকার বলে তাকে বঞ্চিত করার চেষ্টা করি আমি মনে করি। তো সেলিম
ঢুকের ফাইমান্সের কাছ থেকে শেষ বক্তব্য শুনতে চাই যে আমাদের আসলে কি করণীয়।
অ্যাডভোকেট ফাইমান্সারি, আপনি লাইনে আছেন, ওনার লাইনটা কি কেটে গেছে?
হ্যাঁ, তাই
আছেন।
আচ্ছা, আমার মনে হয় আমরা সংক্ষিপ্ত বিশ্ব সংবাদের জন্য
না এখন তো যাব না। আমরা সবশেষে একটি কথা, আমি অ্যাডভোকেট ফাইমান্সারি যখন নাই, আমি বলছি যে আইন ও সালিশ কেন্দ্র না, অনেকে অ্যাডভোকেট বা যারা আইন নিয়ে কাজ করেন তাদের কাছেও আমরা গেছি এবং তারা কিন্তু বারবারই নিজেরাই তুলে ধরেছেন এই শারীরিক নির্যাতন, সামাজিকভাবে হয়রানি, উত্তক্ত করা, পারিবারিক ক্ষেত্র থেকে নিয়ে, যেমন ডক্টর আয়েশা বানু বললেন যে এটা একেবারে শৈশব থেকে সচেতনতা গড়ে তুলতে হবে,
শেখাতে হবে।
ডক্টর আয়েশা বানু, আমি যেটা আপনাকে বলবো যে আপনি তো যেমন আগেও বলেছেন যে বিশ্ববিদ্যালয়ে এই ক্লাসে দু তিন বছরের চর্চা শুধু নয়, একেবারে ছেলেবেলা থেকে, তার মানে পরিবারের একটা বিরাট দায়িত্ব থাকে, তাই নয় কি?
রয়ে যায় অবশ্যই, এবং তাও শুধু সেই দায়িত্বটা আমি মনে করি না যে শুধু মায়ের, বাবার এবং সমস্ত সদস্যদের,
গোটা পরিবারের,
প্রশিক্ষিত বাবা মার এটাই সমস্যা হয়ে যাচ্ছে যে জেন্ডার বিষয়ে প্রশিক্ষিত বাবা মা তৈরির কাজটাও তো আমরা করিনি, সেটাও করার মানে করছি, সে পথে যাচ্ছি।
জেন্ডার এন্ড উইমেন স্টাডিজ তো আগে ছিল না, এখন আপনি বললেন যে 30-40 জন প্রশিক্ষিত ছেলে মেয়ে বেরিয়ে যাচ্ছে, এরা আস্তে আস্তে
দিনে দিনে করবে এবং সমাজে সচেতনতা গড়ে উঠবে, সেটাই আমরা আশা করব। তো আপনাকে আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। অ্যাডভোকেট ফাইমান্সারি, যদি শুনছেন কোথাও থেকে, লাইনটা কেটে গেল, আমরা দুঃখিত একদম শেষ ভাগে এসে। তো আজকের আলোচনা
শুনতে পেলে খুব ভালো
ভালো হতো। যাই হোক, আপনারা দুজনেই অনেক মূল্যবান বক্তব্য রাখলেন, আশা করি শ্রোতারা শুনেছেন এবং তারাও এদিকে মনোযোগ দেবেন। তো সেলিম, আমাদের আজকে
আজকের মতো আমরা এই আলাপন অনুষ্ঠান শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন।